মানে কোন এক জ্যোতিষী বলেছেন যে বিয়ের পর তোমার হাজবেন্ড মারা যাবেন, তাও যদি আবার লাভ ম্যারেজ হয়। ধুর, বাজে কথা। আর শ্রেষ্ঠা প্লিজ, এটার জন্য ব্রেকআপ করবে তুমি? অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য কোনো কারণ বলো। যাই হোক, আমার ক্লাস শুরু হবে এবার, আমি এলাম। আর দয়া করে এসব কারণে অন্যের কথা শুনে বা ভয় পেয়ে ব্রেকআপের মতো ডিসিশন নিও না। আমি আমাদের রিলেশন নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। উই উইল অলওয়েজ বি টুগেদার, আই নো দ্যাট।
ভালোবাসা বড্ড কঠিন জিনিস বুঝলে সরকার। ছোটবেলা স্কুলের ডেস্কে নিজেদের নাম খোদাই করাটা এক জিনিস, কিন্তু ভালোবেসে বাড়ির লোককে বিয়ের জন্য রাজি করানো সেটা আরেক জিনিস। যারা পারে তাদের একটা হিল্লে হয়ে যায়, আর যারা পারে না তারা
মরে যায়। তাই তো ম্যাডাম,
আদালত শ্রেষ্ঠা মজুমদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে 24 ঘন্টা হল। আইনি কাজকর্ম নিজের মতো চলছে। এই অবস্থায় পুলিশ ডিপার্টমেন্টের একেবারে ঝাড়া হাত পা অবস্থা না হলেও কিছুটা স্বস্তি পাওয়ার সুযোগ হচ্ছে। তাই দুপুরবেলা থানায় বসে সমস্ত এভিডেন্স কপি আরেকবার গুছিয়ে নিতে নিতে চন্দ্রপুর থানার ওসি প্রীতি হালদার কথা বলছিলেন সাব ইন্সপেক্টর প্রীতম সরকারের সাথে। চন্দ্রপুর কলেজের 22 বছরের বরাবরের গুড গার্ল যে এরকম কাণ্ড ঘটাবে কেউ ভাবতে পারেনি। ঘটনার সূত্রপাত 2 বছর আগে। চন্দ্রপুর কলেজ থেকে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিল শ্রেষ্ঠা।
ও দিদি, দেখি ভাড়াটা দিন
না। মানে আমি না আজকে বাড়ি থেকে পার্সটা আনতে ভুলে গেছি দাদা।
মানে আপনি জানেন যে আপনার কাছে টাকা নেই তাও বাসে উঠে গেলেন?
আসলে আমি তো রোজই যাই, ভাবলাম যদি একদিন একটু কনসিডার করে আর কি।
কত ভাড়া দাদা? 10 টাকা তো, এই নিন।
শ্রেষ্ঠা ঘাড় ঘোরাতেই দেখল একটা চশমা পরা ছেলে, ওরই কাছাকাছি বয়স হবে, একটা 10 টাকার নোট এগিয়ে দিয়েছে কন্ডাক্টরের দিকে। গলায় আই কার্ড, চন্দ্রপুর পলিটেকনিক কলেজ, সেকেন্ড ইয়ার, নাম সৌম্য সেনগুপ্ত।
কি হলো দাদা, নিন ওনার ভাড়াটা।
থ্যাংক ইউ সো মাচ, আমি না সত্যি পার্সটা আনতে ভুলে গেছিলাম।
আরে এরকম তো হতেই পারে, ইটস ওকে। তুমি এই চন্দ্রপুর কলেজেই পড়ো? কোন ডিপার্টমেন্ট?
কেন বলো তো?
না মানে আমার বন্ধু পড়ে এখানে, শৌভিক দেবনাথ, কেমিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার।
ও আচ্ছা, আমি আসলে ফার্স্ট ইয়ার জিওগ্রাফি অনার্স। আমাদের বিল্ডিং ও আলাদা তো, তাই আমি চিনি না।
আলাপ হয়ে ভালো লাগলো তোমার সাথে। এই আমায় এবার নামতে হবে, বাই।
থ্যাঙ্কস ওয়ান্স এগেইন, বাই।
এটা ছিল ওদের প্রথম সাক্ষাৎ। শ্রেষ্ঠা ওর বিপদের দিনে একজন অপরিচিতের কাছে সাহায্য পাবে সেটা আশা করেনি। ওর ভালোই লেগেছিল ছেলেটাকে। একদিন 7-5 আর না ভেবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল, অ্যাকসেপ্টও করেছিল সৌম্য। সেখান থেকেই সপ্তাহ 2 যেতে না যেতেই প্রেম পাখি এসে ডানা ঝাপটাল মেসেঞ্জারে। সৌম্য একদিন রাতে বলেই ফেলল,
সেদিন বাসে যখন দেখেছিলাম আমার তোমাকে তখনই ভালো লেগেছিল। আই থিঙ্ক আই এম ফলিং ফর ইউ।
আমারও তোমাকে ভালো লাগে, আই থিঙ্ক আই লাইক ইউ।
তারপর আর কি, চন্দ্রপুর কলেজ বাস স্ট্যান্ডে অপেক্ষা করা, কলেজ ফেস্টে উত্তাল নাচ, রোববার সকালে টিউশন শেষে গঙ্গার ঘাট। এক বসন্তের বিকেলে গঙ্গার ঘাটে বসে শ্রেষ্ঠা সৌম্যর হাত ধরে বলেই ফেলল,
আচ্ছা তুমি আমাদের ফিউচার নিয়ে কিছু ভাবো।
ভাবি তো, এই যে আমাদের সামনের সপ্তাহে আবার কবে দেখা হবে, সেদিন দেখা হলে তোমাকে কোথায় নিয়ে যাব।
উফ, সেইসব কথা নয়, আমি বলছি আরো ফিউচারের কথা, মানে আমাদের একসাথে থাকা, বিয়ে, ভাবো এসব নিয়ে।
তুমি তো ভেবে ফেলেছো মনে হচ্ছে, বলো শুনি।
না আমি ভাবি না, বাড়ি থেকে ভাবছে। তুমি তো জানোই যে আমাদের বাড়ির লোকজন কতটা কনজারভেটিভ, প্রেম করা ব্যাপারটা ওরা কিন্তু ভালো চোখে দেখবে না।
আমরা যদি চাকরি পেয়ে যাই তাহলেও না?
হ্যাঁ তাহলে হয়তো পরিস্থিতি পাল্টাতে পারে।
ব্যাস তাহলে তো মিটেই গেল।
গঙ্গার মিঠে হাওয়া এসে প্রেমের এই মিথ্যে প্রতিশ্রুতিকেও বিশ্বাস করাল। প্রেমে হাবুডুবু খাওয়া গঙ্গার ঘাটের কপোত কপোতিরা জানে না সম্পর্কে শুরুটা চিজ পপকর্ন হলেও মাঝে মধ্যে ধেয়ে আসা নোনতা স্বাদকে অস্বীকার করাটা বোকামি। কিছুদিনের মধ্যেই শ্রেষ্ঠা জানাল,
বাড়িতে কোনোভাবে আমাদের ব্যাপারে জেনে গেছে, পাড়ার কেউ নিশ্চয়ই দেখেছে আমাদের। কি হবে এবার?
তুমি চিন্তা করো না, কিছু একটা উপায় বার করছি আমি।
তুমি আগে আমার কথা শোনো, আমাদের এবার থেকে ফোনে কথা বা ভিডিও কল করা বন্ধ করতে হবে, শুধু মেসেজে কথা বলবো, না হলে দাদা বা মায়ের সন্দেহ হবে।
আচ্ছা ঠিক আছে, তাতে যদি তুমি সেফ থাকো তাহলে তাই করবো। বলছি ওরা তোমাকে মারধর করেনি তো?
না না, সেরকম কিছু করেনি, তবে আমার দাদাকে আমি জানি, ও নজর রাখবে আমার উপরে, তাই যেটুকু দেখা করার বা কথা বলার আমরা গঙ্গার ঘাটেই করব। সরি।
না না, তুমি সরি বলছো কেন? তবে একটা ভালো দিক হলো, আমার বাড়ি থেকে জানে যদি কোনোভাবে তোমার বাড়িতে বেশি সমস্যা হয় তুমি এখানে চলে আসতে পারবে।
বাবা, বিয়ের আগেই শ্বশুর বাড়িতে থাকবো?
কেন, অসুবিধা কোথায়? এটা তোমার বাড়ি নয়।
কথার পিঠে কথার বোঝা বাড়তে থাকে, রাত থেকে ভোর হয়। তবে রাত ভরসা হলেও সৌম্য শ্রেষ্ঠার সম্পর্কে ভরসা আসে না। কিছু মাস পেরোতেই একদিন কলেজের সামনের বাসস্ট্যান্ডে বসে শ্রেষ্ঠা সৌম্যকে জানায় যে বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে।
আমার না মনে হয় আমাদের পালিয়ে বিয়ে করে নেওয়া উচিত, আমার বাড়িতে তো জানে, মা বাবাকে আগে থেকে বলে রাখবো, আর সবিক না হয় মন্দিরে ব্যবস্থা করে রাখবে।
না না, সেটা হয় না, তার চাইতে বরং যেমন চলছে চলুক, তুমি তো ক্যাম্পাসিং এ কিছু একটা সুযোগ পাবেই, তারপর আমি বাড়িতে জানাবো। আর এটাও বলে দেবো যে এখন জাস্ট জয়েন করেছে, আস্তে আস্তে আরো ভালো করে সেটেল করে যাবে।
তোমার বাড়িতে কি সেটেল কিনা কেউ সেটাই শেষ কথা? মানে এই যে আমি তোমাকে ভালোবাসি গত দেড় বছর ধরে, আমার তোমাকে পছন্দ, এগুলো ম্যাটারই করে না?
না করবে না, আমাকে নিজের মা বা দাদাকে নিয়ে খারাপ কথা বলতে প্রভোক করো না প্লিজ।
আমারও খারাপ লাগছে, সেটা বোঝো। যাই হোক, আমি ক্যাম্পাসিং এর চেষ্টা করব, কিছু একটা পেয়ে যাব।
সৌম্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও ক্যাম্পাসিং এ আসা কোম্পানিদের সেটা নজর কাটতে পারেনি। অগত্যা নানা চেষ্টা চালিয়ে একটা মার্কেটিং ফার্মে ইন্টার্নশিপে ঢুকল সৌম্য। মাস গেলে হাতে এলো 8,000 টাকা। এই পরিস্থিতিতে বাড়িতে জানানোর ব্যাপারটা পিছিয়ে দিতে হলো শ্রেষ্ঠাকে। এদিকে ক্রমাগত সম্বন্ধ আসছে ওর জন্য, খানিক বাধ্য হয়েই এক নেভি অফিসারের সাথে কথাবার্তা এগোতে হলো ওকে। সৌম্যকে এসব কিছু না জানালেও চন্দ্রপুর কলেজে শ্রেষ্ঠার বান্ধবীদের কাছে খবরটা ফাঁস হয়ে গেল, আর সেখান থেকেই জানতে পারল সৌভিক, সৌম্যর বন্ধু। সেদিনই রাতে সৌম্য ফোন করল শ্রেষ্ঠাকে।
আমার হাতে টাকা পয়সা নেই মানে যে কখনোই আসবে না সেটা কিন্তু নয়, তোমার কাছ থেকে আমি কিছুটা সময় চেয়েছিলাম শ্রেষ্ঠা, তুমি সেটুকুও দিতে পারলে না আমাকে।
তুমি বুঝতে চাইছো না কেন? আমি যদি মা বা দাদার সাথে না যাই তাহলে ওরা আমাকে মারধর করবে, এন্ড ওয়ার্স্ট কেস সিনারিও ওরা তোমার বাড়িতে চড়াও হবে, তখন কি হবে সেটা ভেবেছো?
এখন ভাবিনি, কিন্তু কিছু হলে সেটা আমি ভেবে নেব। তাহলে তুমি একজন অপরিচিতের সাথে এনগেজমেন্ট করতে রাজি হয়ে গেলে? ছি, আর আমাকে ব্লক করে দিলে, তুমি জানো আমি কতভাবে তোমাকে কন্টাক্ট করার চেষ্টা করেছি।
তুমি বুঝতে পারছো না সৌম্য, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, এসব কথা তোমাকে বলার সময় আমি ফেস করতে পারতাম না তোমাকে, তাই ব্লক করেছিলাম। আমি মায়ের সাথে একজন জ্যোতিষীর কাছে গেছিলাম, তিনি বলেছেন যে আমার যদি লাভ ম্যারেজ হয় তাহলে হাজবেন্ড মারা যাবে। তুমি বুঝতে পারছো অবস্থাটা? আমি কি চাইবো তোমার কিছু হোক? দেখো, আমার মনে হয় উই শুড ব্রেক আপ।
মানে কোন এক জ্যোতিষী বলেছেন যে বিয়ের পর তোমার হাজবেন্ড মারা যাবেন, তাও যদি আবার লাভ ম্যারেজ হয়? দূর, বাজে কথা। আর শ্রেষ্ঠা প্লিজ, এটার জন্য ব্রেক আপ করবে তুমি? অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য কোনো কারণ বলো। যাই হোক, আমার ক্লাস শুরু হবে এবার, আমি এলাম। আর দয়া করে এসব কারণে অন্যের কথা শুনে বা ভয় পেয়ে ব্রেকআপের মতো ডিসিশন নিও না। আমি আমাদের রিলেশন নিয়ে যথেষ্ট কনফিডেন্ট, উই উইল অলওয়েজ বি টুগেদার, আই নো দ্যাট।
সৌম্যর কনফিডেন্সে ভর করে সপ্তাহ দুয়ে কাটতে না কাটতেই আবার সম্পর্কে ডিঙি নড়বড়। সৌভিকের মাধ্যমে সৌম্য জানতে পারল যে ওই নেভি অফিসারের সাথে শ্রেষ্ঠাকে চন্দ্রপুরের একটি মলে দেখা গেছে শপিং করতে। ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে শ্রেষ্ঠা। সৌম্য অবাক হয়ে গেল। তার মানে ওকে নিজের সোশ্যাল মিডিয়া, স্টোরি, পোস্ট সবকিছু থেকে ব্লক করেছে শ্রেষ্ঠা। অথচ ওর সাথে দিব্যি এসএমএস করছে এই বলে যে মা নাকি ওর স্মার্টফোন ভেঙে দিয়েছে। কিন্তু কেন? সৌম্য ঠিক করল এবার শ্রেষ্ঠার মুখোমুখি হবে। আর অদ্ভুতভাবে সেই সন্ধেতেই শ্রেষ্ঠার মেসেজ ঢুকল।
বলছি শোনো না, আজকে মা আর দাদা বাড়িতে থাকবে না, আসবে তুমি? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে কাছ থেকে।
এই রকম মেসেজের পরে যুক্তিবাদী অভিমানী মন নতজানু হয়ে বশ্যতা স্বীকার করে। সৌম্য তো এক্সেপশন নয়। সন্ধেবেলা সাইকেল হাঁকিয়ে সোজা শ্রেষ্ঠার বাড়িতে। জানলার পর্দা সরিয়ে সৌম্যকে দেখে লজ্জা লজ্জা মুখ করে দরজা খুলল শ্রেষ্ঠা। বলল,
প্রথমবার এলে আমাদের বাড়িতে, কি এনেছো সাথে?
সৌম্য কতদিন পরে দেখছে শ্রেষ্ঠাকে। চিন্তায় মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখের নিচে কালি। সৌম্য নিজেকে সামলাতে পারল না, দুহাত ছড়িয়ে বলেই ফেলল,
নিজেকে এনেছি, ইজন্ট দ্যাট এনাফ?
আদরে মুছে যায় মান অভিমান, কষ্ট আর পুষে রাখা রাগ। সৌম্য শ্রেষ্ঠারও তাই হল। ঘড়িতে তখন রাত 9টা। সৌম্য এবার বাড়ি ফিরবে। শ্রেষ্ঠার মুখ ভার, বলল,
আবার যে কবে দেখা হবে। তুমি কিন্তু আমার বিয়ের সম্বন্ধ নিয়ে কিছু চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব, দেখো।
বেশ, আমি তোমাকে ভালোবাসি শ্রেষ্ঠা, তাই অভিমানও তোমার উপরেই বেশি হয়। যাই হোক, এখন উঠি। হ্যাঁ বলছি, শোনো না, একটু জল দেবে?
জল তো সবাই খায়। তুমি প্রথমবার আমার বাড়িতে এলে, তোমাকে বরং একটু জুস দিই, খাবে? আমিও খাবো।
হ্যাঁ দাও, খাই।
আনছি এক্ষুনি।
সৌম্য যখন বাড়ি ঢুকল ঘড়িতে তখন প্রায় 10টা। বাড়িতে মা বাবা ভাই ওরই অপেক্ষায় বসেছিল, একসাথে ডিনার করবে। সৌম্য সেই রাতে খেতেই পারল না সেরকম। কি জানে কেন মাথাটা বেশ ধরেছে, বমি পাচ্ছে ওর। পরের দিন সকালেও জ্বর, সাথে মাঝে মাঝেই বমি, শরীর এলিয়ে যাচ্ছে। মা বাবা চিন্তিত, রাতে তো সেরকম কিছুই খায়নি সৌম্য, তাহলে কি বাইরে কিছু খেলো? সৌম্যকে চেপে ধরতেই ও বলল,
কালকে বাইরে বলতে একটু শ্রেষ্ঠাদের বাড়ি গেছিলাম আর একটু জুস খেয়েছিলাম, এই আর কি।
কিসের জুস?
সৌম্য শরীর খারাপ, আজকে আর অফিসে যাওয়া হবে না জেনে সৌভিকও এখন ওদের বাড়িতে। সৌম্যর মা বাবা ঠিক করলেন হসপিটালে যাবেন, সৌভিকও যেতে রাজি হল। হসপিটালে যাবতীয় টেস্ট হল সৌম্যর, কিন্তু রক্তে সেরকম কিছুই পাওয়া গেল না। এদিকে ওর শরীর আস্তে আস্তে আরও কাহিল হচ্ছে। ডাক্তাররা অবজারভেশনে রাখতে চাইলেন সৌম্যকে, তাই হল। ওকে হসপিটালে ভর্তি করে মা বাবা বাড়ি ফিরলেও সৌভিক গেল শ্রেষ্ঠার বাড়িতে।
সেদিন তুই কোনো জুস দিয়েছিলি সৌম্যকে?
হ্যাঁ রে, আমিও তো খেয়েছিলাম। আমারও হালকা বমি হয়েছে জানিস, কি জানি কি ছিল ওটা। আমি তো SMS-ও করলাম সৌম্যকে। হ্যাঁ রে, ওকে কোন হসপিটালে ভর্তি করেছে রে, কেমন আছে এখন?
ও ভালো নেই শ্রেষ্ঠা, ডাক্তার বলছেন যে বাইরের কিছু খাবার থেকে সমস্যা হতে পারে। আমি 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 না তোকে তোকে খোলাখুলি জিজ্ঞাসা করছি, তুই জুসটা বাড়িতে বানিয়েছিলি নাকি কোনো পাউডার দিয়ে করেছিলি?
আরে ওটা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দিয়েছেন, একটা ওই জুস পাউডার। তোকে বলছি তো, আমিও খেয়েছিলাম ওটা।
আমি তোর খাওয়া নিয়ে কনসার্ন নই শ্রেষ্ঠা। এই তুই ডাক্তারের নাম্বারটা দে তো।
আমার কাছে নাম্বার নেই। তুই কি বলতে চাইছিস বলতো, যে আমি সৌম্যর এই অবস্থার জন্য দায়ী? দেখ সৌভিক, বেশি ঝামেলা করিস না, দাদা বা মা জানতে পারলে বাজে ব্যাপার হবে। তুই যা এখান থেকে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো।
তোকে ডাকতে হবে না, আমি অলরেডি কমপ্লেন করে এসেছি পুলিশের কাছে। আমি আমি সৌম্য নই শ্রেষ্ঠা, আমি তোকে এত সহজে বিশ্বাস করব না।
গল্পের নায়কের ফিরে আসা সহজ হয়, কিন্তু সত্যিকারের নায়কের মৃত্যু না হলে নায়িকার মুখে স্পটলাইট পড়ে না। সৌভিকের তাৎক্ষণিক বুদ্ধির জোরেই ডাক্তাররা নানা ব্লাড টেস্ট করেন সৌম্যর ওপর, এবং তাতে সৌম্যর শরীরে পাওয়া যায় প্যারাকোয়াট, একটি স্লো পয়জন। ততদিনে 10 দিনের লড়াই শেষ করেছে সৌম্য, আর শেষ মুহূর্তেও পুলিশ হাজার অনুরোধ করলেও কিছুতেই শ্রেষ্ঠার নাম বলেনি, কারণ ও জানত ভালোবেসে ফেললে কঠিন হতে হয়, লড়তে জানতে হয়।
সৌভিক না থাকলে ব্লাড টেস্টও হতো না, আর আমাদের কাছে কমপ্লেনও জমা পড়ত না, তাই না সরকার?
পরন্ত বিকেলে রোদ্দুর এসে পড়েছে ওসি প্রীতি হালদারের ডেস্কে। নিজের এত বছরের কেরিয়ারে এত কেস সলভ করলেও শ্রেষ্ঠা মজুমদারের করা সৌম্য সেনগুপ্তর মার্ডার কেস তার সারা জীবন মনে থাকবে। ডেস্কের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা ওসি ম্যাডামকে একবার দেখল সাব ইন্সপেক্টর প্রীতম সরকার, তারপর বলল,
শ্রেষ্ঠার ওই প্যারাকোয়াট নিয়ে বারবার গুগল সার্চ করাই ওকে ধরিয়ে দিল ম্যাডাম, সাথে ছিল ওদের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ আর সৌম্যর ফোনের জিপিএস লোকেশন। অবশ্য সৌভিক যদি আমাদের ওদের এসএমএস এর কথাটা না বলতো তাহলে প্রমাণ করা কঠিন হতো।
অস্বস্তিটা কোথায় জানো সরকার? শ্রেষ্ঠার এই পদক্ষেপে ওকে ওর দাদা আর মা সাহায্য করেছেন। তাদের মনে হয়েছে একটি 22 বছরের ছেলে তাদের মেয়েকে এতটাই ভালোবাসে যে তাকে তারা বুঝিয়ে বললেও সে সম্পর্ক থেকে সরে যাবে না। তাকে দুনিয়া থেকে না সরালে সৌম্য নাকি কোনোভাবেই ওদের কথা মানত না।
কাউকে খুব ভালোবাসতে দেখলে এজন্যই আজকাল বড্ড ভয় করে ম্যাডাম, কে কখন মায়ার জালে জড়িয়ে নেবে, তারপর সম্বন্ধ করা বড়লোক নেভি অফিসারের সাথে সংসার করবে বলে আমাকে 10 দিন ধরে স্লো পয়জন করে করে মেরে ফেলবে হসপিটালে, আর আমি মায়ার জালে জড়িয়ে থাকা ছটফট করতে থাকা জোনাকিটার মতো নিজেকে আরো আরো জড়াতে থাকবো। বুঝতেই পারবো না কখন সেই ভালোবাসার মায়া জাল আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আমাকে আমারই ভালোবাসায় দম বন্ধ করে মেরে ফেলবে।
তাই তো বলি সরকার, ভালোবাসা বড্ড কঠিন জিনিস, বুঝলে? ভালোবেসে বাড়ির লোককে বিয়ের জন্য রাজি করানো সেটা কিন্তু একদম আরেক জিনিস। যারা পারে তাদের একটা হিল্লে হয়ে যায়, আর যারা পারে না তারা মরে যায়।
প্রেম.কম সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন ভালোবাসার মায়াজাল। আজকের গল্পে গল্প পাঠে অগ্নি, শ্রেষ্ঠার ভূমিকায় চিত্রাঙ্গী রয়, সৌম্যর চরিত্রে প্রত্যয় মল্লিক, সৌভিকের ভূমিকায় সায়ন, ওসি প্রীতি হালদারের চরিত্রে অয়ন্তিকা, বাস কন্ডাক্টরের ভূমিকায় পুষ্পল, সাউন্ড ডিজাইনে আকাশ, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, সাব ইন্সপেক্টর প্রীতম সরকারের ভূমিকায় এবং বিশেষ সহযোগিতায় অরিজিৎ, পরিচালনা এবং গল্প লেখায় আমি মোহর। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই চিত্রাঙ্গী এবং প্রত্যয়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম প্রেম.কম আবার থাকবে হাজির আগামী সপ্তাহে একই সময়ে নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।